দরসে তারা বিরাল রাতি আলোকিত করে নাও ভাই আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چینل درشک بندو درود شریف پاٹھ کرار اگنیت فضیلت ایبং برکت রয়েছে نبی صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں যে ব্যক্তি আমার উপর একবার درود شریف پاٹھ করে اللہ تعالی তার উপর 10 টি রহমত نازل করেন صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দরসে তারাবি অনুষ্ঠান। আর আমরা আমাদের এই অনুষ্ঠানে কুরআনে করিমের কয়েকটি আয়াত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের দরসে তারাবির বিষয়বস্তু হচ্ছে প্রকৃত মাবুদ এবং সাহায্যকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে করিমের মধ্যে ইরশাদ করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। তো এর পূর্ববর্তী যেটা আয়াত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সেই আয়াতের মধ্যে বলা হয়েছিল যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসার প্রকৃত হকদার হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি সমগ্র জগতের পালনকর্তা, পরম করুণাময়, অতি দয়ালু। আর এই আয়াতে কারিমা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে বান্দাদেরকে বোঝানো হচ্ছে যে আল্লাহ তাআলার দরবারে নিজের বন্দেগীর প্রকাশ তোমরা এভাবে করো যে হে আল্লাহ, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, কেননা একমাত্র ইবাদতের যোগ্য তুমি, আর তুমি ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় যার ইবাদত করা যেতে পারে। আর প্রকৃত সাহায্যকারী মওলাই করিম তুমি, তোমার অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি কোনো ধরনের, সেটা প্রকাশ্য হোক, সেটা অভ্যন্তরীণ হোক, সেটা শারীরিক হোক, সেটা আত্মিক হোক, ছোট হোক বড় হোক, কেউ সাহায্য করতে পারে না। আসলে পৃথিবীতে যারাই সাহায্য করুক না কেন, মূলত যে ব্যক্তি সাহায্য করছে সে তো আল্লাহ তাআলারই বান্দা। তাকে সাহায্য করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সে হয়তো সাহায্য করবে হাত দ্বারা, সে হয়তো সাহায্য করবে অর্থ দ্বারা, সে হয়তো সাহায্য করবে মুখ দ্বারা। দেখুন মাদের চার দর্শকবৃন্দ, মুখকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই ব্যক্তিকে হাতকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ সাহায্য করতে পারে না। ইবাদত এবং সম্মানের মধ্যে পার্থক্য আছে। ইবাদতের অর্থটা একেবারেই সুস্পষ্ট, বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট যে কাউকে ইবাদতের যোগ্য মনে করে তার কোনো প্রকারের সম্মান করা, এটাকে বলা হয় ইবাদত। আর যদি কাউকে ইবাদতের যোগ্য মনে না করা হয় তাহলে সেটা হবে সম্মান, ইবাদত হিসেবে পরিগণিত হবে না। যেমন নামাজের জন্য হাত বেঁধে দাঁড়ানো, এটা হচ্ছে ইবাদত। কিন্তু যদি নামাজের মতো হাত বেঁধে কেউ উস্তাদের সামনে দাঁড়িয়ে যায়, অথবা বাবা মার সামনে দাঁড়িয়ে যায়, অথবা পীর সাহেবের সামনে যদি দাঁড়িয়ে যায় হাত বেঁধে, তাহলে সেটা শুধুমাত্র সম্মান হবে, ইবাদত হবে না। কেন? মায়ের সামনে যে হাত বেঁধে দাঁড়ানো হয়েছে মাকে ইবাদতের যোগ্য মনে করা হয় নাই, শিক্ষকের সামনে যে দাঁড়ানো হয়েছে শিক্ষককে ইবাদতের যোগ্য মনে করা হয়নি, পীর সাহেবের সামনে যে দাঁড়ানো হয়েছে হাত বেঁধে, সেটা ইবাদতের যোগ্য হিসেবে মনে করা হয় নাই, তাই এটাকে বলা হবে শুধুমাত্র সম্মান, ইবাদত নয়। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই দু হাত বেঁধে, তখন আমরা আল্লাহ তাআলাকে ইবাদতের যোগ্য মনে করি। আর ইবাদতের যোগ্য মনে করে আমরা আমাদের শরীরে যেটা সবচেয়ে উঁচু অংশ মাথা, আমরা কি করি, সাজদার মধ্যে সেই মাথাকে আমরা নত করে দিই আল্লাহ তাআলার দরবার। আর এই বিষয়টাকে বলা হবে ইবাদত। তদ্রূপ আমরা যখন দুরুদ সালাম পড়ি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা দাঁড়িয়ে, আমাদের বাংলাদেশের প্রচলন আছে দু হাত বেঁধে আমরা দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই, এটা সম্মান হবে, এটা ইবাদত না। কারণ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু চাওয়ার পূর্বে ইবাদত করে নেওয়াটা ভালো, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। এই আয়াতের মধ্যে প্রথমে ইবাদতের বিষয়টা আলোচনা করা হয়েছে, ইয়াকা নাবুদু, মওলা আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তারপর সাহায্যের কথা বলা হয়েছে যে মওলা আমরা তোমার কাছে সাহায্য চাই। এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার দরবারে নিজের হাজত আরজ করার জন্য, নিজের সমস্যাটাকে বলার জন্য প্রথমে নিজের পন্দেগিটাকে প্রকাশ করাটা উচিত। ইমাম আবদুল্লাহ বিন আহমদ নাসফি রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন, ইবাদতকে সাহায্য তলব করার পূর্বে উল্লেখ করা হয়েছে, কেননা হাজত তলব করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে ওসিলা পেশ করা কবুলিয়াতের অধিক নিকটবর্তী। যদি আমরা চাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, তাহলে আমরা কোনো কিছু ইবাদত করে নিই, নামাজ আদায় করে নিই, কোরআন তিলাওয়াত করে নিই, তারপর আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই, তাহলে এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কবুল হওয়ার এটা একটা মাধ্যম হয়ে যাবে। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত যে সে যেন আল্লাহ তাআলার দরবারে কাউকে উসিলা স্বরূপ পেশ করে নিজের হাজতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। প্রকৃত সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই কাছে সাহায্য চাই। এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে সাহায্য তলব করা, সেটা মাধ্যম সহকারে হোক অথবা আল্লাহর কাছে মাধ্যম ব্যতীত হোক, ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি হোক, সেটা আল্লাহ তাআলার সাথে খাস, আল্লাহ তাআলার সাথে বিশেষায়িত। আল্লাহ তাআলার সত্তা এমন যার কাছ থেকে প্রকৃত অর্থে সাহায্য তলব করা যায়। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, প্রকৃত অর্থে সাহায্য তলব করার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যার কাছ থেকে সাহায্য তলব করা হচ্ছে সে যেন স্বয়ং সম্পূর্ণ যেন ক্ষমতাবান হয়, স্বয়ং সম্পূর্ণ যেন মালিক হয় এবং সে যেন অমুখাপেক্ষী হয়। আর এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার জন্য এটা খাস। আল্লাহ তাআলাই হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ক্ষমতাবান, আল্লাহ তাআলাই হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ মালিক, আল্লাহ তাআলাই হচ্ছেন অমুখাপেক্ষী, এছাড়া সবাই আল্লাহ তাআলারই মুখাপেক্ষী, আল্লাহ তাআলা ব্যতীত। এই যে অন্য কাউকে যদি কেউ অমুখাপেক্ষী মনে করে, স্বয়ংসম্পূর্ণ মালিক মনে করে, স্বয়ংসম্পূর্ণ ক্ষমতাবান মনে করে, তাহলে এই আকীদা পোষণ করাটা হচ্ছে শিরক। কোনো মুসলমান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ব্যাপারে এমন আকীদা রাখতে পারে না। আর আল্লাহ তাআলা যারা মকবুল বান্দা, অলিয়া কামিলিন, সাহাবা কেরাম, রাসূলে আজাম, আম্বিয়া ও মুরসালিন, ইনারা হচ্ছেন আল্লাহ তাআলার মকবুল বান্দা। এই মকবুল বান্দাদের ব্যাপারে মুসলমানদের এই আকীদা রাখা যে তারা আল্লাহ তাআলার দরবারে পৌঁছানোর একটা উৎকৃষ্ট মাধ্যম, তারা হচ্ছেন হাজত পূরণ হওয়ার জন্য ওসিলা মাধ্যম, আল্লাহ তাআলা হচ্ছেন ওয়াজিবুল উজুদ, নিজেই স্বয়ংসম্পূর্ণ এবং নিজে ওয়াজিবুল উজুদ এবং যার জন্য অস্তিত্ব অপরিহার্য, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস। ওয়াজিবুল উজুদ শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ওয়াজিবুল উজুদ হিসেবে মান্য করা এটা শিরক। তদ্রূপ শিক্ষা নিয়ে নেন, যেমন স্বয়ংসম্পূর্ণ আলিম স্বয়ংসম্পূর্ণ আল্লাহ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু অন্য কাউকে স্বয়ংসম্পূর্ণ আলিম মান্য করা এটা হচ্ছে শিরিক। দুনিয়াতে যে কেউ যারাই আছেন তারা কারো না কারো কাছ থেকে ইলিম শেখে, তারা কারো না কারো মুখাপেক্ষী। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কারো কাছ থেকে শিখেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সানুকরি উকা ফালা তাংসা ইল্লা মাশা আল্লাহ। হাবিব, আপনার পালন কর্তা আপনাকে এতই শিখাবেন, এমন শিক্ষা দান করবেন যে আপনি ভুলবেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজে নিজে মানে নিজে নিজে জ্ঞান অর্জন করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দান করেছেন। তো কাউকে স্বয়ংসম্পূর্ণ আলিম মনে করা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে, এটা হচ্ছে শিরিক। অনেক সময় অনেক মুসলমান আছেন যারা আল্লাহর তাআলার নেক বান্দাদের দরবারে যায়, মাজারে যায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, তাদের কাছে নিজের হাজত পেশ করে এবং সেখানে দোয়াও কবুল হয়। তো সেই যে মকবুল বান্দারা আছেন তারা হচ্ছেন মূলত দোয়া কবুলের একটা মাধ্যম। তাদের দরবারে গেলে তাদের উসিলা করে দোয়া করতে হবে, মালিক করিম, এই যে আমি যার দরবারে এসেছি মওলা, ইনি হচ্ছেন তোমার নেক বান্দা, মওলা তাআলা এই নেক বান্দার উসিলায় আমার হাজতকে পূরণ করে দাও, আমার দোয়াকে তুমি কবুল করে নাও। আচ্ছা, এই বিষয়গুলো যে আমরা যে আলোচনা করছি, মাধ্যম তালাশ করা আল্লাহ তাআলার দরবারে, এটা আমরা কোত্থেকে পেয়েছি? এটা কোরআন হাদিস থেকে পেয়েছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইউ জালামু আনফুসাহুম জাউকা। হে হাবিব, যদি তারা নিজেদের আত্মার উপর জুলুম করে যদি বসে আর তারা যদি আপনার কাছে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এবং তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূলও যদি তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, তাহলে তারা অবশ্যই আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। দেখুন, আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমরা যদি তোমাদের আত্মার উপর যদি জুলুম করে বসো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি কি করব, তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে হাবিব, যদি আমার বান্দারা কোনো অপরাধ করে বসে, কোনো গুনাহ করে বসে, আর তারা যদি তোমার দরবারে যায় এবং আল্লাহর কাছে দোয়া চায় এবং তুমিও তাদের পক্ষ থেকে সুপারিশ করো, তাহলে তারা আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসেবে পাবে। দেখুন কতই না সুন্দর সিস্টেম, কতই না সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন যে আমার বান্দারা যেন কোথায় যায়, আমার হাবিবের দরবারে যায়। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা বানানো হলো কি হলো না, আর আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিলেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার মকবুল বান্দাদের শান। আমরা গুনাহগার, আমরা দোয়া করলে দোয়া কবুল না হতে পারে। যখন নেককার বান্দাদের দরবারে যখন যাওয়া হয়, আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের উসিলায় বান্দাদের দোয়াকে কবুল করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দান ক্রমে আল্লাহ তাআলার বান্দারাও সাহায্য করে থাকেন। মনে রাখবেন যে আল্লাহ তাআলাও তার বান্দাদেরকে সাহায্য করার ক্ষমতা দিয়ে থাকেন, আর এই ক্ষমতা দেওয়ার ভিত্তিতে ওই বান্দাদের সাহায্য করা মূলত এটা আল্লাহ তাআলারই সাহায্য করা। দেখুন, বদর যুদ্ধের মধ্যে ফেরেশতারা এসে সাহাবা কেরাম আলিহিম রিদওয়ানের সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিম ওয়া আনতুম আযিল্লা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে বদর মাঠে সাহায্য করেছিলেন, ওয়া আনতুম আযিল্লা, অথচ তোমরা সামগ্রীহীন ছিলে, তোমরা অসহায় ছিলে। দেখুন, সাহায্য করেছিল ফেরেশতারা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি সাহায্য করেছিলাম। তার মানে বুঝে নিতে হবে যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। তো যেহেতু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, তো ফেরেশতাদের সাহায্য করাটা মূলত আল্লাহ তাআলারই সাহায্য করা। এখানে ফেরেশতাদের সাহায্যকে আল্লাহ তাআলার সাহায্য বলা হয়েছে, এর কারণ হচ্ছে ফেরেশতাদেরকে সাহায্য করার ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর মূলত এই সাহায্যটা আল্লাহ তাআলারই হলো। এই বিষয়টাও আম্বিয়া কেরাম আলহিমুসাল্লাতুসাল্লাম অলিয়া এজাম রহমতুল্লাহ তাআলা আলহিমেরও রয়েছে, তারা আল্লাহ তাআলার দানক্রমে সাহায্য করে থাকেন। আর প্রকৃতপক্ষে তাদের সাহায্যটা আল্লাহ তাআলারই সাহায্য। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের উজির হযরত আসিফ বিন বারখিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিংহাসন আনার হুকুম দিলেন। তিনি কি করলেন, পলক মারার চেয়েও কম সময়ে সিংহাসনটা সামনে এনে দিলেন। তখন তিনি বলেন, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। এবং তাজদারি রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকার মধ্যে সাহায্য করার অনেক দৃষ্টান্ত রয়েছে। যদি এগুলো একত্রিত করা হয় তাহলে একটা মোটা কিতাব হয়ে যাবে। যেমন এক নম্বর, বুখারী শরীফের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যটুকু খাবার পুরো বাহিনীকে খাইয়ে দিলেন। নম্বর দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের একটা পেয়ালা দিয়ে 70 জন সাহাবা কেরামকে পান করালেন। নম্বর তিন, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা ঝর্ণা প্রবাহিত করে দিলেন এবং তা দ্বারা 1400 জন সাহাবি পানি পান করলেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, উঙ্গলিয়া হ্যায় ফেজ পর টুটে হ্যায় পিয়াসে ঝুম কর, নদিয়া পঞ্জাব রহমত কি হ্যায় জারি ওয়াহ ওয়াহ। নম্বর চার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুআবে দহন অর্থাৎ থুতু মুবারক দ্বারা অনেক লোককে তিনি শিফা দান করেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে তার চোখ বের হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখ বের হয়ে গেছে, তীর লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, লুআবে দহন থুতু মুবারক চোখে লাগিয়ে দিয়ে ওই চোখটা যেটা বের হয়ে গিয়েছিল সেটা সেখানে লাগিয়ে দিলেন। আর ওই সাহাবীর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেল। হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত কেটে গিয়েছিল যুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক লাগিয়ে দিয়ে কি করলেন, জোড়া লাগিয়ে দিলেন। এই সমস্ত সাহায্য যেহেতু আল্লাহ তাআলার দান ক্রমে ছিল, আল্লাহ তাআলার দান করা শক্তি দ্বারাই ছিল, সুতরাং এই সব সাহায্যই মূলত আল্লাহ তাআলারই সাহায্য। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত আদায় করো। এই আয়াতের মধ্যে দিনের একটি বড় আলামত নামাজের পরে যাকাতের আলোচনা রয়েছে। হাদিসের মধ্যে যাকাতকে ইসলামের ভিত্তি বলা হয়েছে। প্রত্যেক সাহেবে নিসাব, প্রত্যেক সাহেবে নিসাবের উপর যাকাত ফরজ, আর না দেয়াটা গুনাহে কবিরা, বিনা অনুমতিতে আদায়ের ক্ষেত্রে দেরি করা এটা গুনাহ। যাকাতের হিকমত কি, আল্লাহ তাআলার যে তাওহীদ, আল্লাহকে যে এক মানা, এটাকে মান্য করা, এটাকে আদায় করা। যখন বান্দা কালমা পড়ে নেয় তখন সে তাওহীদকেও মেনে নেয়, আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে মেনে নেয়। আর তাওহীদের তাকাজা হচ্ছে, আর তাওহীদের দাবি হচ্ছে যে আল্লাহ তাআলা ব্যতীত কাউকে যেন মাবুদ মনে না করা হয়, আল্লাহ তাআলার চেয়ে বেশি কাউকে মাহবুব মনে না করা হয়। কারণ যেটা ভালোবাসা সেটা শিরকাত অংশীদারিত্ব পছন্দ করে না, কবুল করে না। যেহেতু আল্লাহ তাআলা এক, আল্লাহকে আমরা মাবুদ হিসেবে মেনে নিয়েছি, তো আল্লাহকে যেমন ভালোবাসতে হবে তেমন ভালোবাসা অন্য কারোর সাথে রাখা যাবে না। আল্লাহ তাআলার মতো অন্য কাউকে আর একটা মর্যাদা দিয়ে দেওয়া, এটা হয়ে যাবে শিরক। যেহেতু বান্দা বান্দার নিকট সম্পদও খুবই প্রিয়, মাহবুব পছন্দের জিনিস, বরং এত বেশি মাহবুব, এত বেশি প্রিয় যে সেটার কারণে সে তার বন্ধু, তার আত্মীয় স্বজনকে ছেড়ে দেয়, বন্ধুকেও ছেড়ে দেয়। এর কারণে সে দুনিয়াকে ভালোবাসতে শুরু করে, মৃত্যুকে ঘৃণা করে। সুতরাং আল্লাহকে মোহাব্বত করার, ভালোবাসার দাবি হচ্ছে যে সে ধন সম্পদের চেয়েও বেশি কি করবে, আল্লাহকে বেশি ভালোবাসবে। আল্লাহ তাআলার যখন বিষয়টা আসবে তার সম্পদকে সে কি করবে, কুরবান করে দেবে। এজন্যই তো জিহাদের মধ্যে কি হয়, জিহাদের মধ্যে নিজের প্রাণ, যুদ্ধের মধ্যে নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়ে পরীক্ষা নেওয়া হয় যে আল্লাহ তাআলাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে নিজের ধন সম্পদের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এমনিতে তো যাকাত 2.5% দেওয়া হয় সম্পদের, 2.5% দেওয়া হয়, এটা সাধারণ মানুষের জন্য। কিন্তু যারা কামিল আউলিয়া, তারা বলে থাকেন যে সম্পূর্ণ সম্পদটা দিয়ে দেওয়া তাদের জন্য যাকাত। আর এমন জজবা ছিল আমাদের সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি তাবুক যুদ্ধের মধ্যে নিজের সমস্ত সম্পদ কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে পেশ করে দিলেন, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিলেন। সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্ধেক সম্পত্তি তাবুক যুদ্ধের সময় কি করলেন, উৎসর্গ করে দিলেন। যাকাতের দ্বিতীয় হিকমত হচ্ছে কৃপণতা থেকে নাজাত পাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। নম্বর এক, এমন কৃপণতা যার আনুগত্য করা হয়। নম্বর দুই, এমন আকাঙ্ক্ষা যার আনুগত্য করা হয়। আর মানুষের নিজেকে ভালো মনে করা, মানুষ যদি চায় নিজের কাছ থেকে যেন কৃপণতা শেষ হয়ে যায়, সে যেন নিজের সম্পদকে খরচ করা যেন শুরু করে দেয়। কোনো কিছু থেকে ভালোবাসাকে কমানোর একটা পদ্ধতি হচ্ছে মানুষ যেন সেটাকে ছেড়ে দেয়, এমনকি সেটাকে ছেড়ে দেওয়ার জন্য তার অভ্যাস হয়ে যায়। যাকাতের অর্থ হচ্ছে পবিত্র করা। আর দেখুন, যখন মানুষ তার সম্পদ থেকে যাকাতকে আদায় করে দেয়, তার সম্পদ কী হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যাকাতের আরেকটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। মানুষ যখন যাকাত আদায় করে তার সম্পদ বৃদ্ধি পেতে থাকে। আল্লাহর ওলিরা যারা ছিলেন তারা যখন সম্পদ খরচ করতেন তাদের চেহারার মধ্যে প্রফুল্লতা চলে আসত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক আমল দ্বারা প্রকাশ পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্পদ খরচ করতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে আনন্দের প্রকাশ ঘটত। আল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ভাই হাসান রাজা খান তিনি বলেন, আতা হ্যায় ফকীরো পে উন্হে প্যার কুছ এসা, আতা হ্যায় ফকীরো পে উন্হে প্যার কুছ এসা, খুদ ভিক দে আর খুদ কহে মঙ্গতা কা ভালা হো। আর যাকাতের তৃতীয় হিকমত হচ্ছে শুকরিয়া আদায় করা। যেহেতু সম্পদকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যাকাত আদায় করার জন্য কে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে যাকাত আদায় করা, আর এই যাকাত আদায় করলে আল্লাহ তাআলা যে সম্পদের নিয়ামত দান করেছেন সেটা শুকরিয়া আদায় হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের আমরা যেটা দরসের মধ্যে শুনেছি, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, এবং ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যে নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, যাকাত দাও। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার প্রকৃত অর্থে ইবাদত করার, তার কাছে সাহায্য চাওয়ার, তার জন্য নামাজ আদায় করার এবং তার হুকুম পালন করতে গিয়ে যাকাত আদায় করার আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবারও নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
দরসে তারা বিরালা রাতি আলোকিতা।